إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا.
بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أمرا إن شاء الله آج আরও দুইটি আয়াত নিয়ে আলোচনা করব, 159 এবং 60 সূরা আল ইমরানের। এবং আজকে অগাস্ট মাসের 13 তারিখ 2022 সন, এবং এই দুই আয়াতে আমরা খুব সুন্দর একটা ম্যানেজমেন্ট এবং লিডারশিপ এবং ম্যানেজমেন্ট এবং ব্যবস্থাপনা করা এবং একটা লিডার তার কোয়ালিটিটা কী হওয়া উচিত। হ্যাঁ, কারণ যুদ্ধর কথা বললে আমরা লিডারের কথা বলতেই হবে, যুদ্ধ মানেই লিডারশিপ, তাই না? এবং ম্যানেজমেন্ট এবং কীভাবে আর্মি চিফটা ম্যানেজ করছে তার আর্মিটাকে, তাই না? এইসব তো একটা ইম্পর্টেন্ট টপিক। তা আজকের আয়াতে দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার লিডারশিপ স্টাইল বলছেন এবং আমাদের পরবর্তী জেনারেশনদেরকে শিখিয়ে দিচ্ছেন। এইসব লিডারশিপের একটা বড় লেসন যে কীভাবে রিলেশনশিপ হবে বিটুইন একটা লিডার এবং তার সাবঅর্ডিনেট, তার নিচে যে যারা কাজ করছে। কাজে আসুন আমরা এই দুই আয়াত ফার্স্ট তেলাওয়াত করি এবং এটা নিয়ে আর আলোচনা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. كان الله سبحانه وتعالى رسول صلى الله عليه وسلم كان رزق بلشن فبما رحمة من الله كي نبي أبني الله رحمتي ونكون كارونا বাট আল্লাহর রহমতের কারণে, রহমাতি মিন আল্লাহ, লিনতা লাহুম, আপনি আপনার ফ্রেন্ডের প্রতি, আপনার সাহাবিদের এবং আপনার আশেপাশে যারা আছে তাদের উপরে আপনি লিনতা লাহুম, তাদের সাথে আপনি নম্র ব্যবহার করেছিলেন আল্লাহর রহমতের কারণে। ফাবিমা রাহমাতিম মিন আল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলব। যদি আপনি অপোজিট হতেন, যদি আপনি ফাদ্দান গালিযাল কলব হতেন, লাউ কুনতা, যদি আপনি হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদ্দান হতেন, খুবই উগ্র স্বভাবের হতেন, খারাপ ব্যবহার, কথাবার্তায় মানে বকাবকি করে লোকদের সাথে কথাবার্তা বলা, এগুলো সব ফাদ্দান। আল গালিযাল কলব মানে খুবই থিক হার্ট, গালিযাল কলব মানে কঠিন হৃদয়ের লোক যদি আপনি হতেন, কোনো রহমত নাই মনের ভিতরে, লোকদের সাথে কঠোর ব্যবহার করা, এগুলো সব হচ্ছে ফাদ্দান গালিযাল, কথাতে অথবা আচরণে যদি আপনার আশেপাশে যারা আছে তাদের সাথে এইভাবে যদি আপনি ডিকটেটরের মতন যদি আপনি ব্যবহার করতেন তাহলে কী হতো? লানফাদ্দু মিন হাউলিক, তাহলে তারা সবাই আপনার, হাউল মানে আপনার পাশ থেকে, ইনফাদ্দু মানে সবাই দৌড়ে পালায় চলে যেত, কেউ আপনার সাথে আর থাকতো না যদি আপনি এরকম খারাপ ব্যবহারের চরিত্রের লোক হতেন। কাজেই হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআফু আনহুম, আপনি তাদেরকে মাফ করে দেন। আপনার সাথে যারা খারাপ ব্যবহার করে তাদেরকে আপনি মাফ করে দেন, এবং ইস্তাগফির লাহুম, তাদের জন্য আপনি ইস্তেগফার পাঠ করেন, আপনি তাদের জন্য ইস্তেগফার পাঠ করেন, ইস্তাগফির লাহুম, তাদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করেন আল্লাহর কাছ থেকে, এবং শাওয়ির হুম ফিল আমর, এবং তাদের সাথে আপনার বিভিন্ন কাজে যখন কোনো একটা ডিসিশন নিতে যাবেন তখন আপনি শাওয়ির হুম, তাদের সাথে মুশাওয়ারা করেন, তাদের সাথে পরামর্শ করেন, ওয়াশাওয়ির হুম ফিল আমর। ফাইদা আজামতা, এগুলো সব কিছু করার পরে যখন আপনি একটা ডিসিশনে চলে আসবেন, এই মুশাওরা করার পরে যখন আপনার একটা একটা ফাইনাল ডিসিশনে যখন আসবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন আপনি ডিসিশনের সাথে চলে যান আল্লাহ, তাওয়াক্কল এবং ভরসা করার পরে আপনি অগ্রসর হন ওই ডিসিশনে। কারণ ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন, ইউহিব, কাদেরকে? যারা আল্লাহর উপরে ভরসা করে, মুতাওয়াক্কিলিন যাদেরকে বলা হলো। তারপরের আয়াতটা আমরা পড়ি, 160 নম্বর আয়া, এই নুন সাকিনার পরে যদি বা আসে তাহলে এটা একলাভ হয়, ওই জন্য নুনটাকে আমরা মিমে পরিণত করব। তারপরে এই মিমটাকে এই বায়ের সাথে আমরা মিক্স করে দেবো, ইখফা করে দেবো, মে বাদি লুকিয়ে ফেলবো মিমটাকে, এটাকে একলাভ বলা হয়। ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি ইয়ানসুরকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে সাহায্য করে, ভিক্টরি দেয়, বিজয় দেয়, ইনসুরকুমুল্লাহ ফালা গালিবা লাকুম, তাহলে তোমাদের কেউ তোমাদের উপরে বিজয়ী হতে পারবে না, আল্লাহ গালিবা লাকুম, তোমাদের উপরে তোমাদেরকে হারাতে কেউ পারবে না, কেউ তোমাদের উপরে এসে টক্কর দিয়ে জিততে পারবে না যদি আল্লাহ তোমাদেরকে ইয়ানসুর কুমুল্লাহ করে। এবং আল্লাহ কীভাবে ইয়ানসুর করবে? রাসূল সাল্লামকে ফলো করে, আল্লাহর ইনস্ট্রাকশনকে ফলো করে, কোরআনকে ফলো করে, এই যে পুরা ইসলামিক যে রুলিংস, এগুলাই হচ্ছে আল্লাহ এবং রসুলের অনুগত্যই হচ্ছে থ্রুতে আমরা ইয়ানসুর কুমুল্লাহ পেতে পারি, এবং এটা হলে ফালা গালিবা লাকুম। আর যদি অপোজিট হয়, ওয়া ইন ইয়াখদুলকুম, আল্লাহ যদি তোমাদেরকে ত্যাগ করে, লাঞ্ছিত করে, ফামান দাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদি, এটা প্রশ্নের মতন, কে আছে, মান মানে কে আছে যে ইয়ানসুরুকুম মিন বাদিহি, আল্লাহর পরে আল্লাহ যদি নাসর না করে তাহলে আল্লাহ ছাড়া আর কে আছে যে তোমাদেরকে নাসর করবে, সাহায্য করবে, যুদ্ধে জিতিয়ে দেবে, কে আছে এরকম? কাজেই আলাল্লাহ, কেবল আল্লাহর উপরে, ফালিয়া তাওয়াক্কালিল মুমিনুন, মুমিনুনরা যেন তাদের তাওয়াক্কুল, তাদের ভরসাটা কেবলমাত্র আল্লাহর উপরে রাখে, দুনিয়ার কোনো পাওয়ার উপর যেন তারা না রাখে, কেবল আলাল্লাহ, এটা এক্সক্লুসিভনেস। হ্যাঁ, ওই জন্য আলাল্লাহ দিয়ে স্টার্ট করেছেন, কেবল আল্লাহর উপরে যেন মুমিনুনরা তাওয়াক্কুল করে, আল্লাহ যেন আমাদেরকে তাওয়াক্কুল করার তৌফিক দেন। আসুন আমরা এই আয়াত নিয়ে আরও কিছু আলোচনা করি। তে আজকের এই দুই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লিডারশিপের ক্যারেক্টারটা আমাদের সামনে বলছেন, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেই যে কত বড় লিডার, তাই না? এবং লিডারের সর্বপ্রথম যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে ভালো ব্যবহার, লিন তালাহুম। এবং এখানে আল্লাহ বলতে চাচ্ছেন যে এটা অনলি আল্লাহর জন্য, আল্লাহই করেছে জন্য এটা সম্ভব হয়েছে। মানে এই যুদ্ধটাতে আসলে আমরা যেটা খুবই লক্ষ্য করি যে সব কিছুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সেম টপিকে নিয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে যে সব কিছুর সোর্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভালো ব্যাপারটা কীভাবে হতে পেরেছে? কারণ আল্লাহ রহমতের কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি রহমত করেছেন, ভালো ব্যবহার করেছেন সাহাবিদের সাথে। তার মানে এটার সোর্সটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেউ যেন ভাবে না যে আমি এটা আমার ডিএনএ এর ভিতরে ছিল, আমি বাপদাদা থেকে পেয়েছি, না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছে জন্য এটা সম্ভব হয়েছে। ফাবিমা রাহমাতিন মিন আল্লাহ, মানে আল্লাহর রহমতের কারণেই হে নবী আপনি আপনার সাহাবিদের সাথে এরকম সুন্দর অমায়িক ব্যবহার করতে পেরেছেন, লিন তালাহুম, লেইয়েন হয়ে গেছেন, নরম, তাই না, নরম হয়ে গেছেন। আল্লাহ প্রথমে আপনাকে নরম করেছেন, তারপরে না আপনি নরম হতে পেরেছেন সাহাবিদের উপরে, আপনার ফ্রেন্ডদের সাথে, আপনার আশেপাশে যারা আছে, লিন তালাহুম, তাই না? ফাবিমা রাহমাতিন মিন আল্লাহি লিন তালাহুম। কাজেই আহ কাজেই আপনার তখন ব্যবহারটা সুন্দর হয়েছিল সাহাবিদের সাথে, এবং এই ব্যবহারটা ভালো হওয়ার কারণে আপনি তাদের খারাপ ব্যবহারটাকে সহ্য করতে পেরেছেন, তাই না? মানে প্রথমে এই যে সিকোয়েন্সগুলো কিন্তু অবজার্ভ করা খুবই ইম্পর্টেন্ট। নাম্বার ওয়ান, আল্লাহ সুবহানাহু তাআলা উনি রহমত করেছেন এবং রহমতটা ঢেলে দিয়েছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসিভ করেছেন আল্লাহর রহমত, তখন ওনার রহমতটা, আল্লাহর রহমতটা এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে ঢুকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত করা শুরু করেছেন সাহাবিদের উপরে। এবং এই রহমতের বা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালো ব্যবহারের সবচেয়ে বড় নমুনা কখন প্রকাশ পায়? একটা লিডারের ভালো ব্যবহার, কারণ লিডার তো ময়দানে নেমে যায়, ময়দানে নামা মানে হচ্ছে সব মেন্টালিটির লোকের সাথে তার ইন্টারাকশান শুরু হয়। কেউ মূর্খ, কেউ শিক্ষিত, কেউ রাগি, কেউ নরম ক্যারেক্টারের, কেউ গরম ব্লাডের, কেউ উচ্চ ফ্যামিলির, কেউ নিচু ফ্যামিলির, কেউ এই এই যে সব টাইপের লোকদের সাথে তার ব্যবহার করা। এবং এই ব্যবহার করতে গেলে নিশ্চয়ই অপোজিট থেকে অনেক কষ্ট সহ্য করতে হবে। হ্যাঁ, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেস করেছিলেন, বেয়াদবি ফেস করেছিলেন। কেউ এসে তার গলা ধরে এরকম একটা জামা দিয়ে গলা ধরে একবারে ফাঁসি দেওয়ার মতন করা অবস্থা করেছিলেন, এরকমও ফেস করেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরকম অনেক কষ্ট ফেস করেছেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লিনটা আল্লাহ রহমতের কারণে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নরম হয়েছেন, ওনার হার্টটা নরম হয়েছে, ওনার আখলাকটা নরম হয়েছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এটার নমুনাটা আমরা খুবই পাই রসুল সাল্লামের সিরাটটা পড়লেই। যে যারা রসুল সাল্লামের সাথে বেয়াদবি করেছে, রসুল সাল্লাম তাদেরকে মাফ করতেন, তাই না? এটা কিন্তু বেয়াদবি মানে হচ্ছে তারা কাফের না। একরকমের ইয়ে আছে যে যারা রসুল সাল্লামের এগেনস্টে কনস্পিরেসি করে অন্যদের সাথে হাত মিলায় যুদ্ধ ইয়া করতে চাইতেন, এটা কিন্তু একটু ডিফারেন্ট ক্যাটেগরি। তাদেরকে রসুল সাল্লাম বলেছিলেন যে কাবার গেলাফ ধরে থাকলেও তাদেরকে হত্যা করো, কারণ এটা হচ্ছে রসুল সাল্লামের নিজের পার্সোনাল ক্যারেক্টারের উপরে অ্যাটাক না, এটা হচ্ছে ইসলামের উপরে অ্যাটাক থ্রু অ্যাটাকিং দ্য প্রফেট সাল্লাম। কাজে আমরা যেন এই দুইটা জিনিসের ভিতরে ডিস্টিংক্ট করতে পারি যে রসুল সাল্লাম অ্যাজ এ হিউম্যান বিং এবং অ্যাজ এ পার্সন, আর রসুল সাল্লাম অ্যাজ এ রসুল, অ্যাজ এ ইসলামের রসুল। হ্যাঁ, তো ইসলামের রসুলকে যখন অ্যাটাক করে তখন অফকোর্স তাকে হত্যাই করতে হবে, কিন্তু যখন রসুল সাল্লাম অ্যাজ এ পার্সন লোকের সাথে ইন্টারাকশান করতে যায়, অনেকে বিভিন্ন টাইপের বেয়াদবি করতে পারে, তো সেগুলোতে রসুল সাল্লাম তাদেরকে মাফ করে দিতেন, ভালো ব্যবহার করতেন। এবং যদি এটা না হতো, যদি রসুল সাল্লাম ডিক্টেটরদের মতন করতেন, দুনিয়ার বিভিন্ন ডিক্টেটরস আছে যে একটু এদিক ওদিক হলেই তরোয়াল চালায় দাও, এরকম যদি কেউ রসুল সাল্লাম হতেন, ফাওয়ান গালিদ আল কলব যদি হতো রসুল সাল্লাম, যে খারাপ ব্যবহার করা, একটু কষ্টও সহ্য করা না, একটু এদিক ওদিক হলেই চাবুক মারা শুরু করা, এরকম যদি কেউ হতো রসুল সাল্লাম যদি হতেন, তাহলে কী হতো? তাহলে কেউ ইসলামকে আর ফলো করতো না, আপনার সাথে কাউকে আর দেখা যেত না, সবাই পালিয়ে চলে যেত। কিন্তু এটা হয়নি, এটা হয়নি। সাহাবীরা রসুল সাল্লামকে এরকম কঠিন সময় আবার তারা সবাই ব্যাক করে রসুল সাল্লামকে প্রোটেক্ট করেছিলেন এই অহর যুদ্ধে, তাই না? লেন ফদ্দু মিন হাউলিক, তাহলে আপনার থেকে তারা পালিয়ে অন্যদিকে চলে যেত। কাজেই এটা বলার পরে আল্লাহ সুবহানাহু তাআলা বললেন যে কাজেই হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদেরকে মাফ করে দেন, আপনাকে তারা যেই কষ্টটা আপনার কাছে আপনি পেয়েছেন তাদের তরফ থেকে, এগুলো আপনি মাফ করে দেন, ফাআফু আনহুম। ওকে, যখন আপনি মাফ করে দিবেন তাদেরকে, তখন তারা আরেকটু ভালো স্ট্যাটাসে চলে যাবে এই ইমানের দিক থেকে। তারপরে আপনি কি করেন? সেকেন্ড স্টেপ, ওস্তাগফিরুল্লাহুম, তাদের জন্য আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রার্থনা করেন। যখন আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, তখন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে এবং তখন তাদের র্যাঙ্কিংটা আরও বাড়বে। এই যে ফাফু আনহুম থেকে ইস্তাগফিরুল্লাহুমে, হ্যাঁ, যাদেরকে আপনি আফু করছেন, যাদেরকে আপনি যাদের জন্য দোয়া করছেন, তারা নিশ্চয়ই তাদের অবস্থাটা ভালো হচ্ছে। এরকম হতে হতে যখন তারা এরকম পিওর হয়ে যাবে, কোয়ালিটি সম্পন্ন মানুষ হবে আপনার আশেপাশে সাহাবিরা, এই আপনার ভালো ব্যবহার কারণে, আপনার রহমতের কারণে, আপনার মাফের কারণে, আপনার তাদের জন্য দোয়ার কারণে, আপনার আশেপাশে যারা হবে এরা কী কে হবে, এরা ক্রিম অফ দ্য সোসাইটি হবে। সেই সময় আপনি তখন কি করেন, শাওয়ির হুম ফিল আমর, তাদের সাথে আপনি পরামর্শ করেন, তাদেরকে আপনি ইনভলভ করেন আপনার বিভিন্ন ডিসিশন মেকিংয়ে, এই যুদ্ধে আমরা যাব, মদিনাতে থাকবো না বাহিরে যাব, ওকে আবু সুফিয়ান বদর যুদ্ধে, আবু সুফিয়ান তার কাফেলা নিয়ে সে পালায় চলে গেছে, এখন কুরাইশরা আসছে, আমরা কি তাদেরকে মোকাবেলা করব না করব না, এই যে এরকম বিভিন্ন টাইপের সিচুয়েশনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের পরামর্শ নিতেন। স্পেশালি সব যুদ্ধেই এটা খুব বেশি প্রকাশ পায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের পরামর্শ নিতেন, এবং এই পরামর্শটা নেওয়ার পিছনে, এবং খন্দক যুদ্ধেও সাহাবিদের পরামর্শ নিয়েছেন যে আমরা কী করব, তখন সালমান ফারিসি তাদেরকে একটা পরামর্শ দিল যে গর্ত তৈরি করা, হ্যাঁ, খন্দক বানানা। তারপরে একটা টাইমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলো যে খন্দক যুদ্ধে মুশরিকিনরা কাফিরিনরা সবাই একবারে মদিনার উপরে আক্রমণ করে বসেছে, এবং মদিনার ভিতরেও মুনাফিকিনরা ইহুদিদের সাথে এভাবে ভিতর থেকেও এরকম প্রবলেম হচ্ছে, তো একটা টাইমে ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ চাইলেন আনসারদের কাছ থেকে বা সাহাবিদের কাছ থেকে যে আমরা না হয় স্যারেন্ডার করি, এই বলে কাফিরদেরকে যে তোমরা মদিনার তিন ভাগের এক ভাগ খেজুর বিনিময়ে তোমরা আজকে চলে যাও, এখান থেকে চলে যাও। তখন সাদ, দুই সাদ, সাদ ইবিন উবাদা এবং সাদ ইবিন মুআদ, দুই সর্দার আনসারদের, তখন বলছিল যে না না, কখনো আমরা এটা রাজি হব না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথার উপরে কন্টিনিউ করেছিলেন ধৈর্য ধরে থাকা। তারপরে আলহামদুলিল্লাহ তারা চলে গেল, তাই না? তারপরে এরকম আরও অনেক ঘটনা পাওয়া যায়, যুদ্ধের ক্ষেত্রে বেশি পাওয়া যায়, কিন্তু পার্সোনাল লাইফেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ চাইতেন, যেমন আলী এবং উসামা, আলী রাদিয়াল্লাহু আন এবং উসামা ইবনে যায়েদ, এই দুজনের পরামর্শ চেয়েছিলেন যখন আয়েশার উপরে এরকম একটা অপবাদ এসেছিল, হ্যাঁ, জিনার ব্যাপারে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে পরামর্শ চেয়েছিলেন যে আয়েশাকে সাথে রাখবে না সেপারেশন হবে বা তালাক দিয়ে দেবেন, তাই না? তো এরকম বিভিন্ন সিচুয়েশনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ চাইতেন। এবং এই জিনিসটা অ্যামেজিং যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাজ এ লিডার পরামর্শ চাওয়ার পিছনে যে বড় হেকমা, বড় অবজেক্টিভ, সেটা হচ্ছে যে যাদের সাথে পরামর্শ চাওয়া হচ্ছে তাদের, হ্যাঁ, তাদের ভিতরে ইমানটা বাড়ছে, তাদের অ্যাট্রাকশানটা বাড়ছে, তারা মনে করছে যে হ্যাঁ এটাই তো হচ্ছে একটা মানে একটা ভালো লিডারশিপের চরিত্র প্রকাশ পেয়েছে, তাই না? এটার থ্রুতে যে তারা জানতে পারলো বা পরামর্শ যখন তাদের কাছ থেকে চাওয়া হলো, তখন তারা নিজেরা রেসপেক্টটা তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরও বাড়লো যে না, লিডার আমাদের পরামর্শ চাচ্ছেন, তাই না? তো এই যে ইটসেলফ, এইটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেখানোর জন্য এই কাজটা করতেন। আদারওয়াইজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো ওয়াহি সকাল বিকাল আসতো, জিব্রিল এসে চলে আসতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছুর ডিসিশনের সময় ডাইরেক্ট আল্লাহর থেকেই পেতেন, কেন সাহাবিদেরকে জমা করে তাদের পরামর্শ চেয়ে তাদের পরামর্শের উপরে কাজ করেছেন? এই শিক্ষাটা দেওয়ার জন্য এই নেক্সট জেনারেশানদেরকে, এবং এই লিডারশিপের একটা বড় ট্রেনিং দেওয়ার জন্যই, যে একটা লিডার হতে হলে তুমি কখনো ডিক্টেটরের মতন করবা না, যে তুমি জাস্ট বলে দেবা এটা করো এটা করো না, তাদেরকে তাদের সাথে বসে একটা পরামর্শ করো, তাই না? এই যে মুশাওয়ারা এবং সুরা, তাই না? ওই জন্য এই জিনিসটা সাহাবিরাও ফলো করতো, তাই না? এবং আমরা খুবই ভালো মতো জানি যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন ওনাকে স্ট্যাবিং করা হয়েছিল এবং দেখতে পাচ্ছেন যে উনি মারা যাবেন কয়েকদিনের মধ্যেই, তখনই সঙ্গে সঙ্গে এই ছয়জন সাহাবিদেরকে বললেন যে তোমাদের ছয়জনের ভিতরেই খেলাফতটা হবে, হ্যাঁ তোমাদের ছয়জনের ভিতরেই খেলাফতটা হবে, এবং তোমরা মুশাওয়ারা করে একজন ঠিক করো যে কে হবে তোমাদের ভিতরে। এগুলোতে থ্রুতে যেগুলো বোঝা যায় যে যে এরকম সিরিয়াস সিচুয়েশনে এই মুশাওয়ারা করাটার ইম্পর্টেন্স, এবং এইখান থেকে দেখা যায় যে মুশাওয়ারা কিন্তু যে কোনো কারোর সাথে না, রাস্তার যে কোনো কাউকে ধরে আপনি মুশাওয়ারা করবেন না, যার এই স্কিলটা আছে, যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে তাকওয়া আছে, যার ভিতরে কোয়ালিটি আছে, যার ভিতরে যেই টপিকে আপনি মুশাওয়ারা করছেন সেই টপিকের উপরে তার দক্ষতা আছে, তাই না? এবং ওমর বিন খাত্তাব যাদের ভিতরে এই খেলাফত রেখেছিলেন সবাই আশরা মুবাশশিরিন ছিল, তাই না? এবং ওখানে তার নিজের ছেলেকেও রাখে নি আর ভিতরে, ইবিন ওমরকে, আবদুল্লাহ ইবিন ওমর, তাই না? ওই জন্য এটা প্রকাশ পায় আসলে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভালো ব্যবহার এবং এবং লিডারশিপের একটা একটা কোয়ালিটি এই আয়াতটাতে বা এই ইনস্ট্রাকশনের থ্রুতে আল্লাহ সুন্দরভাবে এখানে প্রকাশ করেছেন। ওই জন্য যখন আল্লাহ এখানে বলেন শাওয়ের হুম, এই হুম মানে তাদের সাথে, এবং তাদের মানে কারা, যাদের হচ্ছে সাহাবি কেরাম, যারা হচ্ছে মুমিনিন, নট মুনাফিকিন অথবা যে কোনো কোনো লোকের সাথে না। ওই জন্য ইবনে আব্বাস এই শাওয়ের হুম ফিল আমরের তফসিরে বলতেন আবু বকর ও ওমর, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ইন্ডিড মাঝে মধ্যে আবু বকর এবং ওমরের পরামর্শ নিতেন। আমরা এই যুদ্ধে যাদেরকে আমরা বন্দি করেছি তাদের সাথে আমরা কি করব, আবু বকর একটা ওপিনিয়ন বললেন, ওমরও একটা ওপিনিয়ন বললেন যে তাদেরকে মেরে ফেলো, আবু বকর বললেন যে না তাদেরকে রেখে দাও, এবং রসুল সাল্লাম আবু বকরের ওপিনিয়নটা নিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমরের ওপিনিয়নকে সাপোর্ট করলেন, কিন্তু যেহেতু অলরেডি রসুল সাল্লাম এটা করেছেন জন্য আর ওইটা কার্যকর হলো না, কিন্তু ওমর বিন খাত্তাবের ওপিনিয়নটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাপোর্ট করেছিলেন, তাই না? তো এগুলো সব কিছু থেকে রসুল সাল্লামের লাইফ ইজ ফুল অফ এক্সাম্পলস যে উনি কখনো ডিক্টেটরের মতন ছিলেন না। আজকার যে লিডারশিপগুলো দেখা যায় ডিক্টেটর, এবং তারা খুবই কঠোর এবং ভয়ে সবাই ইয়েস স্যার করে, সে যেটা বলছে সবাই তার পিছনে হাততালি দিয়ে চলে যাচ্ছে, তাই না? কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এরকম ছিলেন না। উনি এমন একটা সিচুয়েশন তৈরি করেছিলেন যে সাহাবিরা তাদের ওপিনিয়নটা বলতে পারতো, তাই না? কী সুন্দরভাবে বদর যুদ্ধে বললেন, সাহাবি বললেন যে হে নবী, আপনি যে এখন এই যে জায়গাতে এখন আছেন, এটা কি আল্লাহ আপনাকে বলেছেন না আপনি নিজের ব্রেন খেটে আপনি মনে করেছেন এটাই ভালো জায়গা? তখন বললেন যে না, আমি আল্লাহ বলেনি, আমি নিজে ব্রেন খেটে বলেছি। তখন বললেন যে না না না, এটা ঠিক জায়গা না, আমরা বরং পানিটা আমাদের পিছনে রেখে আমরা আরও সামনে যাই, আমরা সামনে যেয়ে অবস্থান করি, এবং এটাই ছিল একটা মেন রিজন যে বদর যুদ্ধে তারা জিতে গিয়েছিল, তাই না? তো যাই হোক, এইসব এক্সাম্পলস তো আমার মনে হয় আমরা যে কোনো কেউ যারা যারা আমরা রসুল সাল্লামের সিরাত পূর্ব আমরা এগুলা বুঝতে পারবো। কাজে আমরা যেন এই মুশাওয়ারার সিস্টেমটা চালু করি, এবং যার কাছ থেকে মুশাওয়ারা করা হয়, যাকে এই এই পরামর্শের জন্য যার কাছ থেকে যে তার ডোরটা নক করা হয়, সে যেন এটা সিনসিয়ারলি করে। ওই জন্য এরকম অনেক হাদিস আছে যে যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল মুস্তাশারু মুহতামান, মানে যাকে এই মুশাওয়ারা করা হয়, যাকে অ্যাডভাইজার বানানো হয়, সে হচ্ছে মুহতামান, তার ঘাড়ের উপরে একটা আমানত আছে, সে যেন এটা সুন্দরভাবে ফুলফিল করে। ওই জন্য এটাও আরেকটা সাইডে যেটা আমরা দেখি আমাদের সমাজে এরকম অনেক প্রবলেম হয়, যারা অ্যাডভাইজার আছে তাদের ভিতরে সিনসিয়ারিটি নাই, তারা জাস্ট বেতন খেয়ে লিডার যেটা চাচ্ছে সেইভাবেই অ্যাডভাইস করছে, তাই না? কিন্তু আল্লাহ বলছেন যে রসুল সাল্লাম এখানে হাদিতে বলছেন আল মুস্তাশার ও মুহতামান, তার ঘাড়ের উপরে একটা আমানত আছে যে সে তার ফিল্ডে দক্ষতা এবং তার স্কিল এবং সব কিছু সুন্দর মতো দেখা, মানে যেইটা সিচুয়েশনটা ভালো মতো অ্যানালিসিস করে যেটা সত্যিকার ওপিনিয়ন সেটাই যেন দেয়, বলে যে না এটা ঠিক না, এরকম করতে হবে, এবং সাহাবিরা এটা করেছেন, তাই না? কাজী আলহামদুলিল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের এই হিস্ট্রিটা, রসুল সাল্লামের লাইফ এবং সিরাতটা, ওই জন্যই আমি বলি যে স্টাডি করাটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, যে প্রত্যেক স্টেপে দেখবেন যে আল্লাহ আমাদের জন্য লেসেন্স আছে, ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন, তাই না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। এটা খন্দক যুদ্ধের কনটেক্সটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ এবং জীবনীতে তোমাদের জন্য অনেক এক্সাম্পল আছে, উসওয়াতুন হাসানা। কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহ এবং আখেরাতের উপরে বিশ্বাস করে এবং আল্লাহর মোকাবেলা করার প্রস্তুতি যাদের ভিতরে আছে, ঈমান এবং তাকওয়া আছে, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনী এবং লাইফ ইজ ফুল অফ এক্সাম্পল। কাজেই আমরা যেন এই এই লেসেন্সগুলো এখান থেকে আমরা যেন গ্রহণ করি। এবং এই যে মুশাওয়ারার কথাটা যেটা বলা হয়েছে, পরামর্শ, এই পরামর্শ হালাল এবং হারাম জিনিসের উপরে না, কারণ এখানে তো ফয়সালা চলে আসছে, এখানে তো পরামর্শের কিছু নেই। পরামর্শ যেসব জিনিসগুলা এই যুদ্ধের ক্ষেত্রে আমরা এই এইটা করবো না করবো না, মদিনার বাইরে যাব না মদিনার ভিতরে থাকবো, এই যে যুদ্ধর ব্যাপারে এবং হালাল এবং হারাম ছাড়া অন্য অন্য সিচুয়েশানের ক্ষেত্রে মুশাওয়ারাটা ইজ কার্যকর। কাজেই মুশাওয়ারা যেন আমরা এরকম ডেমোক্রেসির মতো না করি যে যে আমরা এখন মুশাওয়ারা করব, যেটা ডেমোক্রেসির মেন পারপাস, যে আল্লাহর নিয়ম নাই, মানুষরাই নিজেরাই লেজিসলেশন করবে যে না আমরা ঠিক করলাম যে মদ হচ্ছে হালাল, তাহলে মদ হালাল হয়ে গেল। এটা এটা এটাই তো ডেমোক্রেসি বলে, তাই না? কিন্তু ইসলামে না, এখানে কোনো মুশাওয়ারা নাই। আল্লাহর যদি ফয়সালা হয়ে থাকে তাহলে মুশাওয়ারা আবার কী আছে, তাই না? মুশাওয়ারা সেসব ক্ষেত্রে যেখানে হালাল এবং হারামের বিষয় না। এবং কী সুন্দরভাবে আয়াতটা শেষ হলেন, ফাইদা আজম তা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তাই না? ফাইদা আজম তা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যে যে এই মুশাওয়ারাটার পারপোজটাই, মেন পারপোজ হচ্ছে যে সাহাবিদেরকে এরকম সিগনাল দেওয়া যে এইটাই হচ্ছে যাতে পরবর্তী টাইমে, হ্যাঁ, নেক্সট জেনারেশনদের ভিতরে যেন এই 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 রসুলের এই সুন্নাটটা যেন তারা পালন করে। কিন্তু তারপরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা রাস্তা শো করবেন বা এই মুশাওয়ারার পরে যখন একটা রাস্তা ক্লিয়ার হয়ে যাবে যে না আমরা এটা করবো, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আর বসে থাকেন না, আপনি আল্লাহর উপরে তাওয়াক্কাল করে অগ্রসর হন এই পথে। যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মুশাওয়ারা করার পরে ডিসাইড করলেন যে ওহুদের দিকে রওনা হবেন, মদিনাতে বসে থাকবেন না, তাই না? যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম ওপিনিয়ন ছিল, কিন্তু মুশাওয়ারার আউটকামে দেখলেন যে আউটকামটা কী হচ্ছে, যে এখন যেতে হবে। কাজেই ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে অগ্রসর হয়। কাজে এখানে, কারণ আল্লাহর উপরে ভরসা করে অগ্রসর হলে কী হবে, এই রাজি থাকবে মনটা, মনটার ভিতরে এই শান্তিটা আসবে যে না আমরা এই প্রসেসটা করে তারপর অগ্রসর হয়েছে, নিশ্চয়ই এটার ভিতরে একটা মঙ্গল আছে, তাই না? নিশ্চয়ই আল্লাহ এটা ভালো চান। যদিও হয়তো অ্যাপারেন্টলি মনে হবে যে এখানে তো আমরা হেরে গেলাম যেমন অহর যুদ্ধে, কিন্তু এই এই হেরে যাওয়ার ভিতরে কত লেসেন্স আমরা তো দেখতেই পাচ্ছি, তাই না? এই কয়েকটা সেশন ধরে আমরা এই এই আল সুরা আল ইমরানে আমরা অনেকগুলা লেসেন্স এভাবে অলরেডি পাচ্ছি এবং আরও আমরা পাবো আগামীতে। কাজেই এটাই হচ্ছে আল্লাহর উপরে ভরসা এবং আল্লাহর উপরে তাওয়াক্কল করার, এটাই হচ্ছে ফ্রুট, তাই না? যে আমরা যখন তাওয়াক্কল করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যেটা যেটা নির্ধারিত করে রেখেছেন সেটা নিয়ে আমরা রাজি হয়ে যাব, মনের ভিতরে তখন তৃপ্তি আসবে, শান্তি আসবে, হ্যাঁ, এবং ট্র্যাঙ্কুলিটি আসবে। ফাইদা আজমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তাই না? কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অ্যাজেম্প্ট করবো তখন আমরা অগ্রসর হব। এটা থ্রুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা জিনিস বলছেন যে কখনো সম্ভব না যে আপনি 100% ভোট পাবেন, তাই না? মানে এই মুশাওয়ারা করার পরে যদি দেখা যায় যে 70% বলছে একটা কাজ করতে আর 30% বলছে অন্য একটা কাজ করতে, তখন আপনি যেটা ভালো মনে করেন, যেটা মনে হয় যে এটাই হচ্ছে ট্রু, এটার উপর আপনি অগ্রসর হয়ে যান আর অন্যদের কথা আর শোনেন না যারা রাজি হয়নি এই অপিনিয়নে, তাই না? কারণ 100% রাজি করা এটা হচ্ছে সম্ভব না। এবং এটাই ছিল যে একটা গ্রুপ বলেছিল মদিনাতে থাকবো আর একটা গ্রুপ বলেছে না আমরা ওহদে যাব, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একটা গ্রুপ একটা একটা ফাইনাল ডিসিশন নিয়ে অগ্রসর হয়েছেন, তাই না? ওই জন্য ফাইদা আজম তা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন দেখলাম যে আমরা এটা করে ফেলেছি, খালাস, তারপরে আমরা যেন রাজি থাকি, তারপরে যেন আমরা রাজি থাকি। কাজেই দেখেন যে এই সুন্দর একটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় লেসেন্স দিচ্ছেন আমাদের লিডারদেরকে, তাই না? কীভাবে একটা ডিসিশন মেকিংয়ের প্রসেস, নট নেসেসারি একটা কান্ট্রির লিডার, একটা কোম্পানির হেড, একটা ডিপার্টমেন্টের ডাইরেক্টর, একটা ম্যানেজার, মানে সব লেভেলে, ইভেন বাসার পারিবারিক সিচুয়েশনে হাজব্যান্ড কোনো একটা ডিসিশন নিতে যাচ্ছে, তার বিবি বাচ্চাদের সাথে পরামর্শ করছে, তাই না? কাজে এরকম টাইপের প্রসেস সব সব কিছুতেই অ্যাপ্লাই আমরা করতে পারবো, তাই না? এই যে যে আয়ারটা এখানে বলছেন যে লাস্টে একটা ডিসিশনে আমাদের যেতে হবে, আজম করতে হবে, মানে আমাদের আইডেন্টিফাই করতে হবে। বসে থেকে আপনি বছরের পর বছর পরামর্শ করতে পারবেন না, পরামর্শ করেন, এক ঘন্টা পরামর্শ করেন, সব কিছু সুন্দর মতো ডিসিশন নেন, অগ্রসর হন, বসে থাকেন না এখানে। ওই জন্য ওই ট্র্যাপের ভিতরে পড়েন না, যেটাকে অনেক সময় ম্যানেজমেন্টে বলে অ্যানালিসিস প্যারালিসিস, না বসে থেকে খালি অ্যানালাইসিস করছে, করছে করছে, বছরের পর বসে থেকে খালি চিন্তা করছে, আর অথচ ওইদিকে ওইদিকে সব সিচুয়েশনগুলা বা মারাত্মক ঘটনাগুলো ঘটে যাচ্ছে, আর আপনি বসে থেকে খালি অ্যানালিসিস করছেন যে দেখি আরও একটু দেখি আর একটু দেখি, এটাও কিন্তু নট গুড। ওই জন্য এটাও এখানে বললেন যে ফাইজা আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এবং লাস্টের 160 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দরভাবে বললেন যে সবসময় জেনে রাখো যে যে ভিক্টোরি আল্লাহর হাতে, ইয়ানসুরকুমুল্লাহ ফালা গালিব লাকুম, আল্লাহ যদি তোমাদেরকে ভিক্টোরি দেয়, জিতিয়ে দেয়, বিজয় দেয়, তাহলে কিন্তু কেউ তোমাদেরকে আর পরাজয় করতে পারবে না, কেউ তোমাদের উপরে ভিক্টোরি পাবে না, বিজয় পাবে না তোমাদের উপরে, ফালা গালিব লাকুম। কাজেই তোমরা মানুষদেরকে ভয় করো না, বরং লেগে থাকো আল্লাহর সাথে, তোমাদের রিলেশনশিপটা গ্রো করো আল্লাহর সাথে, মানুষের সাথে না, তাই না? কারণ মানুষরা কিন্তু কখনো তোমাদেরকে হেল্প করতে পারবে না যদি না আল্লাহ হেল্প না করে, তাই না? আর আল্লাহ যদি হেল্প করে তাহলে অন্যরা ক্ষতি করতে পারবে না, আর আল্লাহ যদি ক্ষতি করতে চায় তাহলে অন্যরা হেল্প করতে পারবে না। কাজেই আল্লাহর সাথে যেন আমাদের রিলেশনশিপটা থাকে, আল্লাহ ফালিয়া তাওয়াক্কালিল মুমিনুন, কেবল যেন মানুষদের তাওয়াক্কুলটা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক এবং হিদায়াত দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসলে এই কোরআন এমন পথ দেখায় যা একেবারেই সোজা, যারা একে নিয়ে ভালো কাজ করতে থাকে তাদেরকে সে সুখবর দেয় এ মর্মে যে তাদের জন্য বিরাট প্রতিদান রয়েছে।